السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حاميم تنزيل من الرحمن الرحيم. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون، بشيرا ونذيرا، فأعرض أكثرهم فهم لا يسمعون، وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه، وفي آذاننا وقر، ومن بيننا وبينك حجاب، فاعمل إننا عاملون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, নবী প্রেমিক আশিকগণ, পবিত্র রবিউল আউয়াল মাসের মাঝামাঝি সময়ে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতের মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমরা প্রত্যেকেই শুক্রিয়াতন বলি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম নবী আলাইহি সালাতু ওয়াসালামের মক্কি জীবন সম্পর্কে। মক্কি জীবনটা ছিল নিদারুণ কষ্ট, দুঃখ, দুর্দশা এবং বেদনার সময়, পরীক্ষার সময়, স্যাক্রিফাইসের সময় এবং মুসলমানদের নির্যাতন, নিপীড়ন সহ্য করার সময়। যখন মুসলমানরা নির্যাতনের স্টিম রোলারের নিচে পড়ে দিশেহারা হয়ে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দীনকে যেহেতু সারা পৃথিবীতে বিজয় দান করবেন, সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন, এই জন্য আস্তে আস্তে মক্কার বড় বড় কিছু লিডারও মুসলমান হয়ে যেতে লাগলেন। ষষ্ঠ হিজরির শেষের, নবুয়তের ষষ্ঠ বৎসরের শেষের দিকে এসে মক্কার সেই দুই মহাবীর হামজাতু আসাদিল্লাহ এবং হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হযরতে উমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন ইসলাম গ্রহণ করার পরে কাফের মুশরিকদের মাথা নষ্ট হয়ে গেল। তারা বুঝে উঠতে পারছে না এখন কিভাবে নবী আলাইহি সালাতু ওয়াসালামকে তার মিশন থেকে দূরে সরিয়ে রাখা যায়, তিনি যেন কোনো ধরনের সাকসেসফুল হতে না পারেন। এই জন্য যাবতীয় লোভ, লালসা এবং সব ধরনের প্রস্তাব নবী আলাইহি সালাতু ওয়াসালামের কাছে তারা উত্থাপন করতে লাগল। হযরতে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তাদের কোনো প্রস্তাবই সহসায় গ্রহণ করলেন না। এই অবস্থায় মক্কার একজন লিডার ছিলেন উতবা বিন রবিআ, তিনি গোত্রীয় প্রধান ছিলেন, তিনি কুরাইশদের সঙ্গে বৈঠকে বসলেন এবং কুরাইশদেরকে পরামর্শ দিলেন, এখনই যদি মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রযাত্রাকে বন্ধ করা না যায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে আর তাকে রোখা তোমাদের পক্ষে কোনো ক্রমেই সম্ভবপর হবে না। তিনি বললেন, আমি বিভিন্নভাবে তাকে চেষ্টা করে দেখি। তখন তিনি হারামে মক্কাতে গেলেন, যে এই সময় নবী আলাইহিসসালাতুয়াসসালামও সেখানে উপস্থিত ছিলেন। নবী আলাইহিসসালাতুয়াসসালামের কাছে গিয়ে এবার নত শিরে কথা বলতে লাগলেন। কারণ হল হযরত হামজা এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন, এটা তাদের ভয়ের একটি বিরাট কারণ হয়ে গেল। এইবার তারা প্রস্তাব দিলেন, তিনি গিয়ে নবী আলাইহিসসালাতুয়াসসালামের কাছে প্রস্তাব দিলেন যে দেখুন, আপনি তো আমাদের ভাতিজা ভাতস্পুত্র, আমাদের গোত্রের মান মর্যাদা সব কিছু আপনি জানেন, সুতরাং যদি আমরা একটি সন্ধিতে উপনীত হয়ে যাই তাহলে বুঝি আমাদের মাঝে আর কোনো ঝগড়াঝাটি কিছুই থাকে না, একটা সন্ধিতে আমরা উপনীত হয়ে যাই। সন্ধিটা কি এবং সেটি হল, আপনি তো আমাদের পূর্বপুরুষদেরকে অবিশ্বাসী সাব্যস্ত করেছেন, গালমন্দ করেন, আমাদের প্রতিমাগুলোর গালমন্দ করেন, সুতরাং আপনার কাছে আমার একটি চাওয়া পাওয়া আছে। আপনার এই নতুন মতবাদ প্রচারের মাধ্যমে যদি আপনার ধনদৌলত ঐশ্বর্যর টাকা পয়সার আশা ভরসা থেকে থাকে তাহলে আমি ওয়াদা করছি এত বেশি টাকা পয়সা আপনাকে আমরা জমা করে দিব, একত্রিত করে দিব, যে মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দিব। এরপরেও আমাদের মূর্তিগুলার আমাদের প্রতিমাগুলার আপনি বদনাম করবেন না, গালমন্দ করবেন না। আর যদি আপনার বাদশাহ হওয়ার ইচ্ছে থাকে তাহলে আমরা আপনাকে এই আরব দেশের আরব জাহানের বাদশাহ বানিয়ে দিব। আর যদি আপনার সামাজিক লিডার হতে ইচ্ছে করে, সমাজের অধিপতি হতে ইচ্ছে করে তাহলে আমি ওয়াদা করলাম যে আপনাকে এই মক্কার বড় লিডার আমরা বানিয়ে দিব। আপনার সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না, আপনার সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু আমরা গ্রহণও করব না, আপনার সিদ্ধান্তই সব কাজে চূড়ান্ত বলে গণ্য হবে। আর যদি আপনার এই উদ্ভট উক্তির জন্য অনেক সময় মানুষকে জিনে আসর করে, জিনভূতের আসরের দ্বারা মানুষ বিভিন্ন প্রলাপ করতে থাকে, যদি এ ধরনের আপনার চিকিৎসার প্রয়োজন হয়, জিনভূতের আসরের কারণে যদি আপনি এরকম অমূলক উক্তি করে থাকেন তাহলে আপনার চিকিৎসার জন্য যত ব্যয় প্রয়োজন আছে আমরা মক্কাবাসী তা গ্রহণ করব। এ সমস্ত কুপ্রস্তাব নিয়ে নবী আলাইহিসসালাতুয়াসসালামের কাছে সে প্রস্তাব রাখল। নবী আলাইহিসসালাতুয়াসসালাম তার কথা খুব ধৈর্য সহকারে শুনলেন। শোনার পরে এরপরে তিনি বললেন, হে আবুল ওয়ালিদ, উতবা বিন আবি রবিআ শুনে রাখো, তোমাদের কথা শেষ হয়েছে? তারা বললেন হ্যাঁ। তখন নবী আলাইহিসসালাতুয়াসসালাম বললেন, বেশ ভালো, তাহলে তোমরা আমার কাছ থেকে উত্তর শুনে নাও। তখন নবী আলাইহিসসালাতুয়াসসালাম অন্য কোনো কথা বলেননি, বরং সূরাতুল ফুসসিলাত অর্থাৎ হামিম সিজদার কয়েকটি আয়াত তেলাওয়াত করে তাদেরকে শুনিয়েছেন, তাকে শুনিয়েছেন। আল্লাহ পাক এই আয়াতে ইরশাদ করেছেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম, এই বাণী এটি হল করুণাময় দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এটি এমন একটি কিতাব যার আয়াতগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কোরআনান আরবিয়ান, এটি হল মহাগ্রন্থ আল কোরআন যা আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। কাদের জন্য অবতীর্ণ করা হয়েছে? লিকাউমি আলামুন, এমন সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে, যারা বোঝে, যাদের আকল আছে। বাশীরান ওয়া নাদীরান, এটি হল এমন একটি কিতাব যা মানুষকে সুসংবাদ প্রদান করে জান্নাতের, যারা এই কিতাবকে মানবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ বহন করে। ওয়া নাদীরান, এবং যারা নাকি এই কোরআন থেকে, এই বাণীর থেকে মুখ ফিরিয়ে নিবে, নাদীরান, তাদের জন্য ভীতি প্রদর্শনকারী। ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন, কিন্তু দুর্ভাগ্য অধিকাংশ মানুষ, আরাদা, তারা মুখ ফিরিয়ে নিল, ফাহুম লা ইয়াসমাউন, তারা এ কথা শুনতে পেল না। وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه, এবং তারা বলে যে কথার প্রতি আপনি আমাদের ডাকেন, আহ্বান করেন, সে ব্যাপারে আমাদের অন্তর পর্দাবৃত, অর্থাৎ অন্তরের মাঝে গেলাফ লাগিয়ে দেওয়া হয়েছে, পোলেপ লাগিয়ে দেওয়া হয়েছে, ঢাকনা লাগিয়ে দেওয়া হয়েছে, আমাদের অন্তরের ভিতর এ কথা যাবে না। যখন নবী আলাইহিসসালাম এই আয়াতগুলো তেলাওয়াত করছিলেন, তখন উতবা বিন আবি রবিআ, তিনি দুহাত মাটির উপর রাখা অবস্থায় তাতে ভর দিয়ে গভীর মনোযোগে তিনি শ্রবণ করতেছিলেন। এরপরে এই শ্রবণ যখন শেষ হয়ে গেল, নবী আলাইহিসসালাম তাকে বললেন, তুমি যে প্রস্তাব নিয়ে আসছো, এই প্রস্তাবে এর চেয়ে অতিরিক্ত কথা আমি তোমাদেরকে কিছু বলতে চাই না। তিনি সোজা উঠে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, হারামে চলে গেলেন। হারামে যে সমস্ত মুশরিকরা সেখানে বসেছিল, তার অপেক্ষায় বসেছিল, সে বুঝি কোনো ভালো সংবাদ নিয়ে আসবেন। তিনি যখন বিষণ্ণ হৃদয়ে তাদের মাঝে পৌঁছে গেলেন, তখন তিনি তাদের কে যে বললেন, তারা তাদেরকে বল তাকে বলতে লাগলো যে তুমি যেই মুখ নিয়ে গিয়েছিলা সেই মুখ নিয়ে তো ফিরে আসনি, তোমার চেহারা বিষণ্ন, বোঝা যাচ্ছে যে তোমার মিশন সফল হয়নি। তখন তারা বলতে লাগলো, তিনি বলতে লাগলেন যে দেখো, আমাদের ভাতিজা মুহাম্মদকে তার নিজের সিদ্ধান্তের উপর তোমরা ছেড়ে দাও, আমি যেই বাণী শ্রবণ করেছি তার মুখে, যেই বাণী আমি শুনে এসেছি, সেই বাণী আমার হৃদয়ে এক রেখাপাত করেছে। তিনি যদি তাকে যদি কোনো অনারব মানুষ যদি হত্যা করে ফেলে, তাহলে তো তোমাদের মাসআলা হল হয়ে গেল, তোমাদের বিপদ তোমাদের ঘাড়ের থেকে নেমে গেল। আর তিনি যদি রাজা বাদশাহ হয়ে যান, তাহলে তো প্রকৃত অর্থে সেই রাজত্ব তো তোমাদেরই হল, তোমরা আরব, তোমাদেরই বংশের মানুষ রাজত্ব করবে, সুতরাং তোমরা তাকে তার আপন অবস্থার উপরে ছেড়ে দাও, তার বিরোধিতা করে তোমাদের কোনো লাভ হবে না। তখন তারা বলতে লাগল, দেখেছ আবুল ওয়ালিদ, অর্থাৎ হল উতবা, তার উপর পর্যন্ত মুহাম্মদ জাদু করে ফেলেছে, সেও প্রভাবিত হয়ে গেছে। এ কথা শোনা মাত্রই উতবা উঠে কাঁপতে কাঁপতে বলল যে দেখো, আমি তোমাদের সঙ্গে তার আত্মীয়তার বন্ধনটা সম্পর্কে তোমাদেরকে সচেতন করার জন্যই আসছি। আমি আলাপ আলোচনা করে আসছি, আমি বাণী শুনে আসছি, তোমরা নিশ্চিত থেকেও যে তার এই রাজত্ব এই দেশে একজন একদিন প্রতিষ্ঠিত হবেই। তোমরা আমাকে যাই মনে করো। এইবার মক্কার মুশরিক কুরাইশরা তখন তারা সিদ্ধান্ত নিল, উতবার একা প্রস্তাব হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করেন নাই, আমরা সবাই মিলে গিয়ে তার কাছে এই প্রস্তাবগুলো রাখি। হতে পারে আমরা যখন সবাই প্রস্তাব রাখব তখন তিনি হয়তো গ্রহণ করতে পারেন। তারা সবাই মিলে এসে নবী আলাইহিসসালাতুয়াসসালামের কাছে একই প্রস্তাব রাখল যে ক্ষমতা চাইলে আমরা মক্কার লিডার বানিয়ে দিব, বাদশাহী চাইলে বাদশাহ বানা দিব, টাকা পয়সা চাইলে আমরা টাকা পয়সা কালেকশন করে মক্কার সবচাইতে বড় ধনী তোমাকে বানিয়ে দিব, সুন্দরী রমণী চাইলে সবচেয়ে মহা সুন্দরী রমণীর ব্যবস্থা তোমার জন্য করব। কিন্তু নবী আলাইহিসসালাতুয়াসসালাম তাদের এই প্রস্তাবে ওই উত্তর গোলাই দিলেন যেটা উতবাকে আগে দিয়েছেন। নবী আলাইহিসসালাম তিনি বললেন, আমি তোমাদেরকে যে বাণী শোনাচ্ছি এই বাণী যদি তোমরা শুধু গ্রহণ করো তাহলে তোমরা দুনিয়াতেও সুখে থাকতে পারবে, আখিরাতেও সুখে থাকতে পারবে। সেই বাণী হল কি? তাওহীদের বাণী। কিন্তু তারা গ্রহণ করল না, এইবার তারা ব্যর্থ মন নিয়ে ফিরে গেল। এরপর তারা নবী আলাইহিসসালাতুয়াসসালামের কাছে এক অমূলক দাবি করে বসল। তারা বলল, ঠিক আছে তোমাকে আমরা নবী বলে মেনে নেব, কিন্তু একটা কন্ডিশন আছে। সেটি কি? এই মক্কার জমিন থেকে এত উঁচু উঁচু পাহাড়গুলোকে তুমি দুরভিত করে যদি দাও এবং এখানে যদি ঝর্ণা প্রবাহ করে দাও, এই জমিনগুলোকে আবাদের উপযোগী করে দাও, এরপর যদি মৃতদেরকে তুমি জীবিত করে দেখাতে পারো, বিশেষ করে আমাদের পূর্বপুরুষ কুসাই বিন কিলাবকে যদি তুমি জীবিত করে আমাদের সামনে উঠিয়ে নিয়ে আসতে পারো, তাহলে আমরা তোমার তাকে সাড়া দেব এবং তোমাকে নবী বলে রসুল বলে আমরা বিশ্বাস করব। নবী আলাইহিসসালাম দেখলেন এরা তো চরম মূর্খ, এদেরকে তো বুঝিয়ে কি লাভ। সুতরাং তিনি উতবাকে যে জবাব দিয়েছেন সেই একই জবাব তাদেরকেও দিলেন। এইবার তারা আর একটি উক্তি খাড়া করল, সেটি হল যে হ্যাঁ আপনাকে আমরা নবী বলে বিশ্বাস করব, একটি কন্ডিশনে, একটি শর্তের ভিত্তিতে। সেটি হল যদি আল্লাহ পাক আকাশ থেকে একজন ফেরেস্তা পাঠান, সেই ফেরেস্তা এসে যদি সাক্ষ্য প্রদান করেন যে আপনি আল্লাহর সত্য নবী, তবেই কেবলমাত্র আমরা আপনাকে নবী বলে বিশ্বাস করব। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, কেন তার উপর কোন ফেরেস্তা অবতীর্ণ হয় না, ফায়াকুনা মাআহু নাযীরা, যিনি তার সঙ্গে ভীতি প্রদর্শনকারী হতে পারেন। নবী আলাইহিসসালাম এবারও তাদেরকে একই জবাব দিলেন যেই জবাব পূর্বে উতবাকে দিয়েছিলেন। এইবার তারা আর একটি অমূলক উক্তি করে বসল, ঠিক আছে আপনি নিজেকে নবী দাবি করে বসেন আর আমাদেরকে কাফের বলে আপনি ঘোষণা দেন, আমাদের মূর্তিগুলার দেবদেবীদের প্রভুদের আপনি গালমন্দ করে থাকেন, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে যেই শাস্তির ভয় আপনি আমাদেরকে দেখান সেই শাস্তি আমাদের উপর এনে দেখান। যেমন নবী আলাইহিসসালাম যখন কিয়ামতের কথা বলতেন তখন তারা বলত, ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে মাতা হাযাল ওয়াদু, সেই প্রতিশ্রুত কিয়ামতের দিন কখন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অমূলক উক্তির জবাবে বলেছেন, মায়াং দুরুনা ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান তাখুযুহুম ওহুম ইয়াখিসিমুন। তারা কিয়ামত নিয়ে ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, তারা কিয়ামত নিয়ে উপহাস করছে, ক্রিটিসাইজ করছে। কিয়ামত হলো ওই জিনিসের নাম, একটি বিকট শব্দ যা তাদেরকে পাকড়াও করবে। ওহুম ইয়াখিসিমুন, এই অবস্থায় যখন তারা বাদানুবাদে লিপ্ত থাকবে, লেনদেনে লিপ্ত থাকবে। আর ফালা ইয়াসতাতিউনা তাওসিয়াতাম ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তারা বাড়ি ঘরে ফিরে আসতে সক্ষম হবে না এবং তারা নসিহত ওসিয়ত করতে সক্ষম হবে না। এর নাম হলো কিয়ামত। অনুরূপভাবে তাদের এই অমূলক উক্তির জবাব তারা নবী আলাইহিসসালাম তাদেরকে পূর্বের মতোই দিলেন। এতে তারা সার্বিকভাবে নিরাশ হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। তারা বিরাট হুমকি দিয়ে বসল নবী আলাইহিসসালামকে যে আমরা আপনাকে এভাবে সহজে ছেড়ে দিচ্ছি না, হয় আপনি নিঃশেষ হয়ে যাবেন নইলে আমরা নিঃশেষ হয়ে যাব, হয় তুমি ধ্বংস হবো না আমরা ধ্বংস হব, কিন্তু তোমার এই বাণী আমরা শুনতে রাজি নয়। এইবার আবু জেহেল লানাতুল্লাহ আলা যালিমিন, সে কুরাইশ নেতৃবৃন্দের কাছে ফিরে এল। এসে কুরাইশ নেতৃবৃন্দের মাঝে ঘোষণা দিয়ে দিল, হে কুরাইশ ভাই বন্ধুরা, শুনে রাখো যে মুহাম্মদ আমাদের ধর্মে কলঙ্ক রটাচ্ছে, আমাদের পূর্বপুরুষদেরকে সে নিন্দা করেছে, আমাদের বুদ্ধি বিবেককে সে খাটো করে দেখেছে এবং আমাদের দেবদেবীগুলোকে সে অপমান করেছে। এ কারণে আমি আল্লাহর শপথ করে বলছি, আমি একখণ্ড ভারী পাথর হাতে নিয়ে, সেই ভারী পাথর সে যখন নামাজে সেজদায় রত হবে, সেই সেজদারত অবস্থায় আমি মুহাম্মাদের মাথার উপর নিক্ষেপ করে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে আমি তাকে ধ্বংস করে ছাড়ব। সে তখন বলতে লাগল যে আল্লাহর শপথ করে বলছি যে হে কুরাইশ, তোমরা এই কাজে আমাকে সহযোগিতা করো আর না করো এটা আমি করেই ছাড়ব। তখন মক্কার মুশরিকরা তাকে সমর্থন যোগাল যে হ্যাঁ, আমরা তোমাকে অবশ্যই এই কাজে সাহায্য সহযোগিতা করব। পরের দিন একটি বড় ভারী পাথর নিয়ে সে হারামে মক্কাতে কাবা শরীফের পাশে গোপনে অবস্থান করছে। নবী আলাইহিসসালাম তিনি ফজরের নামাজ পড়ার জন্য অন্ধকারে উপস্থিত হলেন। এখনো মেরাজের ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত দুই অক্ত নামাজ শুধু শরীয়তের বিধান, একটা হল ফজরের নামাজ আর একটা রাতের নামাজ, দুই অক্ত নামাজ আছে। তিনি ফজরের নামাজ পড়তে এসেছেন, সেজদায় চলে গেছেন। চলে যাওয়ার পরে কুরাইশরাও তখন এই তামাশা দেখার জন্য প্রত্যেকেই হল যার যার মতো গোপন জায়গার থেকে এই তামাশা দেখছে যে দেখি আবু জেহেল কি করে। আবু জেহেল সেই পাথর নিয়ে নবী আলাইহিসসালামের সামনে এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে একদম কাছে চলে গেছে, পাথর নিক্ষেপ করবে রসুলের উপরে হুজুর সেজদায়। তখন পরাস্ত সৈনিকের মতো সবেগে সে পিছিয়ে গেল। এই সময় তাকে অত্যন্ত ক্লান্ত এবং বিবর্ণ দেখাচ্ছিল এবং হাতটাও পাথরের সঙ্গে এমন ভাবে লেগে গেছে সে বহু চেষ্টা করে হাত সরাতে পারতেছে না। এইদিকে কুরাইশরা যারা এই তামাশা দেখতেছিল তারা দৌড়ে এলো। তারা দৌড়ে এসে আবু জেহেলকে জিজ্ঞেস করল, কি বীর সাহেব, কি হল, তুমি এরকম বিবর্ণ অবস্থা কেন, ভীত সন্ত্রস্ত কেন দেখাচ্ছে তোমাকে, এবং পরাস্ত সৈনিক হয়ে তুমি মুহাম্মদকে হত্যা করতে গিয়ে নিজেই তো এখন দেখছি যে উল্টা পথে রওনা দিয়েছ, ঘটনাটা কি খুলে বলো। আবু জেহেল বলল যে গত রাত্রে আমি তোমাদের সামনে যে শপথ করেছিলাম, ওয়াদা দিয়েছিলাম, তাকে আমি হত্যা করব। আমি আমার ওয়াদা পালন করার জন্য এই পাথরটা সাথে নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে যখন সেজদায় গেছে নামাজে, আমি পাথর উত্তোলন করে তার মাথার উপর ফেলব। এই সময় তার নিকটে যখন পৌঁছেছি, এক বিরাট উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে গেল। এই ধরনের গলা বিশিষ্ট, লম্বা গলা বিশিষ্ট উট আমি জীবনে কোনোদিন দেখি নাই। আর উটের যে এত বড় বড় দাঁত হয়, লম্বা গলা দাঁত বিশিষ্ট উট আমি কখনো দেখি নাই। আমি যখন অগ্রসর হচ্ছিলাম, এই উট আমাকে খেয়ে ফেলার জন্য উদ্যত হয়েছে, সামনের দিকে এগিয়ে আসছে। ইবনে ইসহাক তিনি বলেন, পরবর্তীতে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই সুসংবাদ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজতের জন্য যে উট পাঠিয়েছিলেন, এটা আসলে বাস্তবের কোনো উট ছিল না, এটা আমি জিবরিলই ছিলাম। আমি জিবরিল উটের আকৃতি ধারণ করে আমি সেদিন উপস্থিত ছিলাম। আবু জেহেল যদি আর একটু যদি অগ্রসর হতো, তাহলে তাকে আমি পাকড়াও করে ফেলতাম, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত আছে যে তাকে এই হারামে মক্কের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধ্বংসের জন্য অন্য জায়গা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, সেই জায়গাতেই তিনি তাকে ধ্বংস করবেন, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। সুতরাং আবু জেহেল কিছুই করতে পারল না। এইবার তাদের চেষ্টা অন্য পন্থায় চলে গেল। তারা দেখল যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিছুতেই তার মিশন থেকে দূরে রাখা যাচ্ছে না, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং হুজুরকেও তারা বিরাট ধমকি হিসাবে মনে করতে লাগল। এইবার তারা কৌশল পরিবর্তন করল। কৌশলটা কি? তাদের কয়েকজন এসে উমাইয়া ইবনে খালব, এরপরে আসআদ বিন মুত্তালিব বিন আসাদ বিন আব্দুল উজ্জা, ওয়ালিদ বিন মগিরা, এরপরে উমাইয়া বিন খালফ, আজ বিন ওয়াইল, এরা সবাই নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে এক অভিনব কায়দা, এক নতুন প্রস্তাব নিয়ে এলো। এসে তারা এই গোত্রপতিরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদের ভাতিজা, আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, আপনিও এক প্রভুর ইবাদত করেন, আমরাও এক প্রভুর ইবাদত করি, তাহলে আমাদের মাঝে একটা চুক্তি হয়ে যাক, যে এক বৎসর আমরা সবাই মিলে আপনার প্রভুর ইবাদত করব, আর যদি আপনার প্রভুর ইবাদতটাই যদি উত্তম হয়, তাহলে আমরা পরবর্তী বৎসর আপনার প্রভুরই ইবাদত করব, আর আরেক বৎসর গিয়ে আপনি সহ আমাদের মূর্তিগুলার ইবাদত করব। তাহলে তো আমাদের দ্বন্দ্ব নিরসন হয়ে গেল, আমাদের মাঝে আর কোনো বাদানুবাদ থাকল না। এই অবস্থায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে তারা প্রস্তাব নিয়ে এলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই প্রস্তাবের উত্তর দেওয়ার জন্য পবিত্র কোরআনের সূরাতুল কাফিরুন নামে যে সূরা, সেই সূরাটি নাজিল করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী, আপনি এই অবিশ্বাসীদের বলে দিন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো, আরাধনা করো, ইবাদত করো, আমি অতীতেও কোনদিন এর ইবাদত করি নাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি নবী তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর না করো, তোমাদের এই মিথ্যে প্রতিমাগুলোর ইবাদত আমি কখনোই করব না। চাইলে তোমরা আমি আল্লাহর ইবাদত করো আর না চাইলে না করো, এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি কখনোই এই মিথ্যে ইবাদত করতে রাজি নই। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাকেই পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, কুল আফাগাইরাল্লাহি তা'মুরুন্নী আ'বুদু আইয়ুহাল জাহিলুন, হে নবী আপনি এই অজ্ঞদেরকে বলে দিন, আফাগাইরাল্লাহি তা'মুরুন্নী, তোমরা কি আমরা আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতে আদেশ করছ, আইয়ুহাল জাহিলুন, হে নির্বোধেরা, আল্লাহ ব্যতিরেকে অন্যের ইবাদত করার নির্দেশ করছ, ائتي بقرآن غير هذا أو بدل, ترى বলে এটা বাদে অন্য আরেকটা কোরআন কিংবা এটাকে বদলাও, যেখানে আমাদের মূর্তিদের কথাবার্তা আছে, মূর্তিদের গালমন্দ করা আছে, এর পরিবর্তে একটা কোরআন নিয়ে আসো যেটা আমাদের মূর্তিদের গালমন্দ করবে না। আজকে দেখেন আমাদের মুসলমান রাষ্ট্রপ্রধান যারা আছেন, বহু দেশের সবাই না, কিছু রাষ্ট্রপ্রধানরা আছেন, নেতা নেত্রীরা আছেন, তারা বলেন যে ইসলাম ধর্ম সবকিছুই ভালো আছে, তবে অন্য ধর্মের বদনাম না করলেই ভালো, মূর্তিগোলা পূজার কথা না বললেই ভালো। এই মক্কার মুশরিকদের একই অবস্থা ছিল, তারাও একই প্রস্তাব নবী আলাইহিসসালাতুসসালামকে দিয়েছিল, যে যেই সমস্ত জায়গায় কোরআনে মূর্তির দোষারোপ করা আছে, গালমন্দ করা আছে, মূর্তিগুলার ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এই জায়গাগুলো পরিবর্তন করে দিলেই তো আমরা কোরআন মানতে পারি, তাদের এই প্রস্তাব ছিল। এই মক্কার আবু জেহেলদের বংশধর এখনো দুনিয়ার প্রান্তে প্রান্তে আছে। দেখুন নবী আলাইহিসসালাতুসসালামের শানে কুৎসা রটনা করেছে, নবী আলাইহিসসালাতুসসালামের মর্যাদাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। এরপরেও ইউনাইটেড আরব আমিরাতের এক মন্ত্রী, সে ফ্রান্সের প্রেসিডেন্টের এই কথাকেই প্রকাশ্যভাবে সে সমর্থন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোন জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে, বড় আফসোসের বিষয়। সারা দুনিয়ায় শুধু মুসলমানরা প্রতিবাদে আজকে রাস্তায় নেমে আসেনি, বরং হল লক্ষ লক্ষ অমুসলমান দিনের নবীকে বেইজ্জতি করার জন্য ফ্রান্সকে তুলোয়া ধুনো করে দিচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্টকে মানুষ এত অপমান করেছে যে পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান এর আগে এত অপমানিত হয়েছে বলে দুনিয়ার ইতিহাসে নেই। অথচ মিশরে কি ঘটে গেল, মিশরের আলেকজান্দ্রিয়ার এক ইমাম ইমানি দায়িত্ব আদায় করার জন্য ফ্রান্সের এই ঘটনাকে গত জুমার নামাজে তিনি বর্ণনা করছিলেন। অবশ্যই এ ঘটনা তুলতে গেলে ফ্রান্সের শার্লি পত্রিকার যেমন নাম উঠে আসবে, ফ্রান্সের প্রেসিডেন্টেরও নাম উঠে আসবে, কারণ তিনি দায়িত্বের চেয়ারে বসে কাণ্ড জ্ঞানহীন দায়িত্বহীন কর্মসূচি গ্রহণ করেছে। শুধু তাই না, তাকে নতুন ক্রুসেডারও বলা যায়, সে ধর্মযুদ্ধ, ফ্রান্সের মুসলমানদের সঙ্গে যুদ্ধর অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে সে। এই ইমাম সেই সম্পর্কে জনগণকে সচেতন করেছে, সেখানকার এক মন্ত্রী তাকে বহিষ্কার তো করেছে, গ্রেপ্তারও করেছে, বিচারের সম্মুখীন করেছে, এবং তার দোষ হল যে সে উস্কানিমূলক সহিংসতা মানুষের মাঝে ছড়াচ্ছে। নবীর বেইজ্জতি করবে কিন্তু বলা যাবে না। আজকে যদি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসির বিরুদ্ধে কেউ কথা বলে, তাকে কিন্তু আজীবনের জন্য জেলের সেই অন্ধকার কুঠুরিতে তাকে ধুকে ধুকে মরতে হবে। কিন্তু আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ কিছু বলুক, এর প্রতিবাদ করা যাবে না। আজকে মুসলমান কোন ধরনের মুসলমান হয়ে গেছে, তো এরা যে উক্তি নিয়ে আসছে, এরা যে প্রশ্ন নিয়ে আসছে, প্রস্তাব নিয়ে আসছে, এই একই প্রস্তাব নবী আলাইহিসসালামের যুগে সেই মক্কার মুশরিকরা নবী আলাইহিসসালামকে দিয়েছিল। এইবারও তারা হলো ব্যর্থ হয়ে গেল, এইবার কুরাইশরা হতভম্ব হয়ে গেল। এরপরে তারা এখন অন্যভাবে তাদের ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগল। এইবার তারা করল কি, তারা চিন্তা ভাবনা করে দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বাণী অবতীর্ণ হয় এটিকে আসমানি বাণী বলে তিনি দাবি করে থাকেন। আমরা মক্কার মানুষ, আমরা হলাম মুশরিক, আমরা অগ্নি, আমরা মূর্তি পূজা করে থাকি, দেবদেবীর পূজা অর্চনা করে থাকি, আমাদের আসমানি কিতাব সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই। তাহলে চলো মদিনাতে যে সমস্ত ইহুদি পণ্ডিতরা আছেন তারাও আহলে কিতাব, তাদেরও আসমানি কিতাব আছে, সুতরাং তাদেরকে যে এই নবী সম্পর্কে জিজ্ঞাসা করে দেখি যে তিনি আসলে রসুল নবী নাকি তিনি এক অমূলক দাবি করে বসেছেন। এইবার তাদের প্রতিনিধি দল নজর বিন হারেসের নেতৃত্বে তারা মক্কাতুল মুকাররমাত থেকে মদিনাতুত তাইয়্যিবাতে ইহুদিদের কাছে গেল, যে তাদের কাছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার দাওয়াতের পদ্ধতি, তার উপর নাজিলকৃত কিতাব সম্পর্কে তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করল। এবং এই নজর বিন হারেস মক্কাবাসীতে বলতে লাগলো, দেখো তোমরা তাকে মিথ্যেবাদী বলছ, তিনি মিথ্যেবাদী নন, তোমরা তাকে জাদুকর বলছ, তার মাঝে আমি জাদুকরের কিছু দেখি না, তাকে গণক বলো, তার মাঝে গণকের কোনো স্বভাব আমি দেখতে পাই না, বরং হলো অন্য একটি কিছু আছে, যদি তাকে প্রতিহত না করতে পারো ভবিষ্যতে তোমাদের নেতৃত্ব টিকবে না। এইবার তারা মদিনায় এসে ইহুদিদের কাছে সব ঘটনা খুলে বলল। তখন ইহুদিরা তাদেরকে পরামর্শ করল, ওনাকে যে তিনটা প্রশ্ন করবা, এই তিনটি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে মনে রেখো তিনি আল্লাহর রসুল, আল্লাহর রসুল, তার বিরোধিতা করলে তোমাদের ধ্বংস অনিবার্য। আর যদি এই প্রশ্নগুলোর যদি তিনি জবাব দিতে না পারেন তাহলে তিনি ভণ্ড এবং মিথ্যক বলে বিবেচিত হবে, তখন তোমরা সর্বস্ব চেষ্টা করে তাকে প্রতিহত করো। এইবার তারা বড় বড় আশা নিয়ে মক্কায় ফিরে এল। প্রশ্নটি কি, তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হল, তোমরা তার কাছে যে ওই যুবক সম্পর্কে, ওই যুবকদের সম্পর্কে জানতে চাবে যাদের অবস্থা নিতান্তই আশ্চর্যজনক এবং রহস্য ঘেরা, অর্থাৎ হলো আসহাবে কাহাফে সেই যুবকদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে, তাদের অবস্থা কি, কি হয়েছিল তাদের, এটি এক প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হল, তোমরা সেই জগৎ বিখ্যাত মহামান্য সম্রাট সম্পর্কে জিজ্ঞেস করবে যিনি পৃথিবীর প্রাচ্য এবং পাশ্চাত্য পর্যন্ত ভ্রমণ করেছিলেন, বিজয় করেছিলেন, সেই জুলকারনাইন বাদশার ঘটনাটা কি, এটি জিজ্ঞেস করবে। আর তিন নম্বর প্রশ্ন জিজ্ঞেস করবে, রুহ কোন জিনিসের নাম, রুহ কাকে বলা হয়, আত্মা কাকে বলা হয়। এই তিনটি প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তিনি কিন্তু সত্য নবী, তার বিরোধিতা করলে তোমাদের ধ্বংস অনিবার্য। এইবার তারা ফিরে এলো, মনে মনে বড় খুশি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নগুলোর একটার উত্তর দিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার পথেই তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ পাক দিয়ে দিলেন সূরাতুল ইসরার মাধ্যমে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, হে নবী আপনাকে অচিরেই রূহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি তাদেরকে বলে দিন রূহ হল আল্লাহ রব্বুল আলমিনের একটি নির্দেশ, আল্লাহর নির্দেশে মানুষের দেহে সংযোজন হয়, আল্লাহর নির্দেশে মানুষের দেহপিঞ্জির থেকে উধাও হয়ে যায়, তখন সে মৃত বলে বিবেচিত হয়ে যায়, এর চেয়ে বেশি আপনি তাদেরকে কিছু বলবেন না। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একটি নির্দেশ মাত্র। আর রইল হলো দুটি প্রশ্ন, এই দুইটি প্রশ্নই এসে নবী আলাইহিসসালাতুসসালামকে তারা জিজ্ঞেস করলেন। নবী আলাইহিসসালাতুসসালাম তাদেরকে বললেন, আগামীকাল তোমাদেরকে বলে দিব। অর্থাৎ রসুলের ইচ্ছে ছিল, ভরসা ছিল যে আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার উপর ওহি নাজিল করবেন, জিবরিলকে পাঠাবেন। এই ভরসার উপর থেকে তিনি বললেন আগামীকাল এই প্রশ্নের উত্তর দেওয়া হবে, কিন্তু তিনি ইনশা আল্লাহ বলতে ভুলে গেলেন। 15 দিন পর্যন্ত আর কোনো ওহি আসে না। এরা তো বড় খুশি হয়ে সারা মক্কার অলিতে গলিতে খবর পৌঁছে দিয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পরে, 2 সপ্তাহ পরে সূরাতুল কাহাফ নাজিল করে এ দুটি প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এরপরে তারা হলো নিরাশ হয়ে গেল। এই প্রশ্নের যখন উত্তর তারা পেয়ে গেল, এরপরেও নবী আলাইহিসসালাতুসসালামের উপর থেকে নির্যাতনের যে সমস্ত চক্রান্ত, সেগুলো হত্যার চক্রান্ত তারা বন্ধ করল না। তাদের বিরোধিতার কথা আবু তালেব, যিনি নবী আলাইহিসসালাতুসসালামকে জীবনের সব কিছু উৎসর্গ করে তিনি সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, হুজুরকে হেফাজত করেছেন, তার নিরাপত্তা দান করেছেন, তিনি বড় চিন্তিত হয়ে গেলেন। হুজুরের জীবনকে নিয়ে তিনি আশঙ্কা বোধ করতে লাগলেন। এই জন্য আবু তালে বুদ্ধিমত্তার সাথে বনি হাশেম এবং কুরাইশদের বনি হাশেম গোত্র বনি আব্দুল মোত্তালেব এ দুটি গোত্রের মানুষদেরকে একত্রিত করলেন। তাদের কাছ থেকে শপথ নিলেন যে যে কোনো মূল্যে আমাদের গোত্রীয় ব্যক্তিত্ব, আমাদের গোত্রীয় ভাতিজা, আমাদের রক্তের সম্পর্ক আত্মীয়তার সঙ্গে রয়েছে, তাকে আমরা কুরাইশদের হাতে ছেড়ে দিব না, তার জানের আমরা হেফাজত করব। তখন এই দুটি গোত্রের বনি আব্দ মান্নাফ আর বনি আব্দুল মোত্তালেব, এরা উভয়ে কাফের মুশরিক, তখন সবাই মুসলমান হয় নাই এই দুই গোত্রের, এমনকি আবু তালেবও মুসলমান নন। তিনি যখন শপথ নিলেন প্রত্যেকেই তখন রাজি হয়ে গেল। দুই গোত্রের মুসলমানরা যেমন রাজি তো হবেই, নন মুসলমান কাফের যারা এতদিন পর্যন্ত ছিল তারাও রাজি হয়ে গেল। রাজি হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোনোভাবেই তাদের হাতে নির্যাতিত হতে দিব না। এইবার তারা অত্যাচার এবং নিপীড়নের মাত্রা আরো বাড়িয়ে দিতে লাগল এবং প্রতিবন্ধকতাই হয়ে গেল আবু তালেব। মুশরিকদের এই পূর্বেকার যত চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ হল। তারা দেখতে পেল বনু হাশেম, বনি আব্দুল মোত্তালেব এই দুই গোত্রের মুসলিম এবং কাফের সবাই সম্মিলিতভাবে রসুলকে সাহায্য করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে। এই কারণে তাদের হতবুদ্ধিতা আরো হল বেড়ে গেল। তখন মুশরিকরা মুহাসসাব নামক উপত্যকায় খাইফে বনি কিনানার ভিতরে যেয়ে সবাই একত্রিত হল। এই এই বৈঠকে বনু হাশেম এবং বনু মুত্তালেবের সঙ্গে তারা সব ধরনের লেনদেনকে বয়কট করল। অর্থাৎ এই দুটি গোত্রকে তারা সামাজিকভাবে বয়কট করে দিল, তাদের সঙ্গে কোনো লেনদেন নাই, তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি নাই, তাদের সঙ্গে কোনো বিয়ে শাদি নাই, তাদের সঙ্গে কোনো ধরনের বেচা কেনা নাই এবং তাদের সঙ্গে কোনো ধরনের কুশল বিনিময় পর্যন্ত নাই। কেউ তাদের কন্যা নিতে পারবে না, তাদেরকে কেউ কন্যা দিতে পারবে না, কেউ তাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করতে পারবে না, কোনো কিছু তাদের কাছে বেচতে পারবে না। এই বয়কটের উপর তারা হলো এক সন্ধি চুক্তি করল। এই মক্কার মশরেকরা মিলে এই সন্ধি চুক্তি মাঝে আবু জেহেল সহ অন্যান্য বড় বড় যত লিডার ছিল তারা প্রত্যেকেই হল উপস্থিত হল এবং এই চুক্তিটা লিখেছিল মনসুর বিন ইকরামা বিন আমির বিন হাসিম আর কেউ কেউ বলেন নজর বিন হারেস এবং কেউ কেউ বলেছেন যে এটা হল আমির বিন হিসাম সেই হল লিখেছিল এই অঙ্গীকার নামা যখন লিখল এই অঙ্গীকার নামা লিখে তারা কাবা শরীফের দেয়ালে এটা টাঙ্গা দিল যে আজ থেকে বনি আব্দুল মোত্তালেব বনি হাশেম এদের সঙ্গে কেউ কোন ধরনের লেনদেন করতে পারবে না এরপরে আবু তালেব তখন এই দুই গোত্রের লোকদেরকে নিয়ে কোথায় যে আশ্রয় গ্রহণ করবে শিহাবি আবি তালেব ইতিহাসে এই নামে হল পরিচিত গিরি সংকটে অর্থাৎ হল পৈতৃকভাবে তিনি এক পাহাড়ের উত্তরাধিকারী হয়েছিলেন সেই পাহাড়ের গিরির ভিতরে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলেন শিহাব শব্দের অর্থ হল গিরি গিরিপথ আবু তালেবের গিরিপথ এই জন্য যে এর উত্তরাধিকারী সূত্রে তিনি আবু তালেব হল মালিক ছিলেন এই দুই গোত্রের মানুষ সেখানে যে বসবাস শুরু করে দিলেন তারা মক্কাতুল মোকাররমার থেকে এক ফোঁটা পানিও নিতে পারতেন না কোনো খাদ্য কিনতে পারতেন না কোনো লেনদেন করতে পারতেন না কেউ তাদের সঙ্গে কথাবার্তা বলত না এই দুরবস্থায় একদিন দুই দিন পর্যন্ত থাকল না তিন বৎসর পর্যন্ত এই গিরি অভ্যন্তরীণ অবস্থায় তাদের জীবনযাপন করতে হল খাদ্যের সংকট এতটাই চরমে পৌঁছে গিয়েছিল গিরির ভিতরে যে কখনো কখনো তাদের জীবিকার একমাত্র ব্যবস্থা ছিল হল পাতা গাছের পাতা তারা সিদ্ধ করে এগুলো খাইত কোনো কোনো সময় পাতাও নাই তখন হল চামড়া চামড়াকে পানির ভিতরে জাল দিয়ে সেই পানি পান করে তারা জীবিকা নির্বাহ করত আপনাদের স্মরণ আছে কয়েক বৎসর আগে পবিত্র রমাদান মাসে প্যালেস্টাইনে একটি জর্ডানের সীমান্তে একদম ডেড সির পাশে একটি ছোট্ট শহর আছে এটাকে শহর বললে ভুল হবে এটা গ্রাম বলা যায় তার নাম হল আরিহা আরিহা বড় কৃষি প্রধান এরিয়া সেখানে মুসলমানদেরকে অবৈধভাবে জোরপূর্বকভাবে রমাদানে অবরুদ্ধ করা হয়েছিল গত নভেম্বরে যখন আমরা গিয়েছিলাম সে আরিহাতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেখানে অনেক মুরব্বীদেরকে জিজ্ঞেস করেছি যে অবরোধের সময় মহাসারার সময় আপনারা কি কে খেয়েছেন তাদের পানি খাদ্য বাজার ঘাট সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল এক মাস যাবৎ এই আরিহার মানুষগুলো শুধু গাছের পাতা সিদ্ধ করে পবিত্র রমাদান মাসে তারা ইফতার করেছে এবং সেহরি খেয়েছে এক মাস পর্যন্ত পুরা রমাদানে কোনো ইফতার নাই পুরা রমাদানে কোনো সেহরি নাই তাদের এই নিদারুণ কষ্ট ভোগ করতে হয়েছিল এই রমাদান মাসে এই আধুনিক জগতের কথা আর মক্কার মুশরিকরা তখন আরো কতটুকু হিংস্র ছিল নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আব্দুল মুত্তালিব আবু তালেব এতটাই তার জীবন নিয়ে আশঙ্কা করতেন রাতে যখন ঘুমাতে যেতেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিজের ঘুমানোর জায়গায় ডেকে আনতেন ডেকে এনে তার পুত্র অথবা তার ভাতিজাদের মধ্য হতে কাউকে পাহারাদার হিসাবে নিয়োগ করতেন সবাই যখন ঘুমিয়ে গেছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্থান পরিবর্তন করে দিতেন যেন এই অভ্যন্তরীণ কেউ উঠে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে যেন হত্যা করতে না পারে এইভাবে আবু তালেব নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে শেল্টার সেদিন দিয়েছেন এইভাবে যখন তিন বৎসর অতিবাহিত হয়ে গেল নবুয়তের সপ্তম বৎসর থেকে দশম বৎসর পর্যন্ত তিন বৎসর এই শিয়াবে আবু তালেব গিরি অভ্যন্তরে তাদেরকে পুরা গোষ্ঠীকে নারী পুরুষ আবাল বনিতা বৃদ্ধা শিশু প্রত্যেককে হল বন্দী করে রাখা হয়েছিল। তাদের কোথাও আসার অধিকার ছিল না, শুধুমাত্র হজের মৌসুমে তারা বের হয়ে হজে যেতে পারতেন। এই অবস্থায় মক্কায় তখনও পর্যন্ত মুসলমান হননি হাকিম বিন হিজাম, তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আপন ভাতিজা ছিলেন। তিনি ফুপুর জন্য কখনো কখনো গোপনে কিছু খাবার পাঠাতেন। তো একদিন তিনি কিছু গম নিয়ে ফুপুকে দিয়ে আসার জন্য চুপিসারে যাচ্ছেন, পথের মধ্যেই লানাতুল্লাহ আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল বলতেছে, কোথায় যাচ্ছ? তিনি বলতেছেন, আমার ফুপুকে খাবার দেওয়ার জন্য যাচ্ছি। আবু জেহেল তখনই তার কাছ থেকে গমগুলোকে ছিনিয়ে নিল, ছিনিয়ে নিতে উদ্যত হল। কিন্তু আর এক ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আবুল বুখতারি। আবুল বুখতারি তিনি হস্তক্ষেপ করলেন, তিনি এসে বললেন, আবু জেহেল তুমি এত বড় পাষণ্ড জালেম, হাকিম বিন হিজাম তার রক্তের সম্পর্ক ফুপু বাপের বোন ফুপু অবরুদ্ধ অবস্থায় না খেয়ে মারা যাচ্ছে, তার জন্য সামান্য খাদ্য নিয়ে যাচ্ছে সেটাও তুমি বাধা দিচ্ছ। শেষ পর্যন্ত এই খাদ্য পৌঁছানোর জন্য সে আর বাধা প্রদান করেনি। এইভাবে যখন নাকি নিদারুণ কষ্টের সময়, তিন বৎসরে আবু তালেবের বয়স হয়ে গেছে সত্তরের উপরে বয়স, তিনি না খেয়ে থাকতে থাকতে চিকিৎসা নাই, খাদ্য নাই, পানীয় নাই, এই অবস্থায় তিনি দুর্বল হয়ে গিয়েছেন এবং এই দুর্বলতাই তার জন্য মৃত্যুর কারণ হয়ে গেছে। এই দশম হিজরিতে দশম নবুয়তের দশম বৎসরেই তার ইন্তেকাল হয়েছে। এই অঙ্গীকারনামা আল্লাহ পাকের পক্ষ থেকে কিভাবে বিনিষ্ট হয়ে গেল, তিন বৎসর যখন অতিক্রান্ত হয়েছে, দশম বৎসরের মহররম মাস, মহররম মাসে এটিকে ছিন্ন করে ফেলা হয়েছে। ছিন্ন কিভাবে করে ফেলা হল, যে এর উদ্যোক্তা ছিলেন আমির বিন লুই গোত্রের এই হিশাম বিন আমর। এই হিশাম বিন আমর এই ব্যক্তি রাতের আধারে গিয়ে কখনো কখনো গোপনে গোপনে এই অবরুদ্ধ মানুষদেরকে খাবার দিয়ে আসতেন। দেখেন, নন মুসলমানদের মাঝেও বহু মানুষ এমন আছে, একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষ আছে যারা যে ধর্মের মানুষই বিপদে পড়বে তাদের সাহায্যে এগিয়ে যাবে। গাজা এবং এই এরিয়াতে যে সমস্ত যখন যখন অবরুদ্ধ হয়েছে মুসলমানরা, ইউরোপিয়ান আমেরিকান বহু মানুষ, বহু নরনারী তাদের জন্য খাদ্য নিয়ে গেছেন এবং অনেকে নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়েছেন, অথচ ধর্মে তাদের সঙ্গে মিল নাই। এটা হলো মানবতা, মানুষের মধ্যে মানবতা। মনুষ্যত্বের জন্য কোন ধর্মের প্রয়োজন থাকে না, মানবতা মনুষ্যত্ব মানুষের এগুলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের থেকে এবং সততার থেকে মানুষের ভিতরে সৃষ্টি হয়। তে এমনি ভাবে হিশাম বিন আমর এই ব্যক্তি রাতে রাতে গোপনে খবর খাদ্য দিয়ে আসতেন। এই ব্যক্তি একদিন জুহায়ের বিন আবু উমাইয়া মখজুমের নিকটে পৌঁছল, যে বলল যে জুহায়ের, তুমি চিন্তা করে দেখো, তোমার মা হলেন আব্দুল মুত্তালেবের মেয়ে, তাহলে আব্দুল মুত্তালেবের মেয়ে হলেন তোমার মা জুহায়ের, আর আবু তালেব হলেন আব্দুল মুত্তালেবের ছেলে, অর্থাৎ তোমার মামুর গোষ্ঠীর লোকেরা তিন বৎসর যাবৎ খেয়ে না খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর কোন শরমে আমরা ভালো ভালো খাবার খাচ্ছি, উদার পূর্ণ করে খাচ্ছি, আমরা ভালো ভালো পোশাক পরিধান করছি, আমরা ফ্রিডম নিয়ে আমরা মক্কাতুল মুকাররমার আকাশে নিচে ঘুরে বেড়াচ্ছি, আর তারা বন্দী অবস্থায় আছে। তোমার বিবেকে বাধা দেয় না? তুমি কিভাবে খেতে পারো? তোমার আত্মীয় স্বজনরা সেখানে, তোমার আপন মামা সেখানে অপরুদ্ধ, তোমার মামাতো ভাইরা আলী সেখানে আছে, জাফর সেখানে আছে, তোমার আপন মামাতো ভাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো তোমার চাচাতো মামাতো ভাই। সুতরাং কি করা যায়? তখন কথাটা তার বড় লাগল। সে তখন বলল যে আমি একা কি করব, কি করা যায়? তিনি বললেন এই চুক্তি ছিঁড়ে ফেলতে হবে। এই চুক্তি কোনো চুক্তি না, অঙ্গীকারনামাকে ছিঁড়ে ফেলতে হবে। তখন বলে যে একা কি আমার পক্ষে সম্ভব? তিনি বললেন যে আমিও তোমার সাথে আছি। তিনি বললেন যে তাহলে আমিও আছি তোমার সাথে, তবে তৃতীয় জন খোঁজো। মক্কার এত বড় গ্রুপের সামনে আমরা দুজন কিছু করতে পারবো না। এরপরে তিনি চলে গেলেন, হিশাম বিন আমর চলে গেলেন মুঈদ বিন আদির কাছে। মুঈদ বিন আদির সাথে বনু মুত্তালিবের এবং আব্দু মান্নাফের হল আত্মীয়তার বন্ধন ছিল। তিনিও একই কথা বললেন যে হ্যাঁ, এই অন্যায়কে মেনে নেওয়া যায় না, তবে আমি কি করব। তখন তিনি বললেন তুমি একা না, তোমার সাথে আমি আছি, আর তোমার সাথে আছেন হল জুহাইর বিন আবু উমাইয়া মখজুমি, সেও আছে। তখন তিনি বললেন যে ঠিক আছে আমি আছি, কিন্তু তো চতুর্থ জন খোঁজো, আরো লোক লাগবে। একটা এটা তো একটা আন্দোলন, এই আন্দোলনের জন্য দুজনে সম্ভবপর নয়। তখন তিনি বললেন যে ঠিক আছে, হিশাম বিন আমর আবুল বখতারির কাছে চলো। তার কাছে গেলেন, আবুল বখতারি তিনি তো আগের থেকে রাজি আছেন। যখন হযরতে খাদিজাতুল কুবরার ভাতিজা হাকিম বিন হিজাম যখন খানা নিয়ে ফুপুর কাছে যাচ্ছিলেন, আবু জেহেল যখন বাধা দিয়েছিল, এই আবুল বুখতারি তখন তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। সুতরাং তিনি তো আগের থেকে রাজি আছেনি। তিনি বললেন যে আমি আছি, কিন্তু আমি তো একা কিছু করতে পারবো না। বল তোমার সাথে, তোমার একা না, আমরা আরও তিনজন আছি। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমিও তোমাদের সঙ্গে অঙ্গীকার করলাম, তবে আর একজন খোঁজো। এইবার তারা চতুর্থ জনের কাছে গেলেন, পঞ্চম জনের কাছে গেলেন, জামআ বিন আসওয়াদ বিন মুত্তালিব, তার কাছে গেলেন। তার সঙ্গেও একই ধরনের কথাবার্তা হল, তিনিও রাজি হয়ে গেলেন। এই পাঁচজন পূর্বের কথা মোতাবেক যে তারা উপস্থিত হলেন, উপস্থিত হয়ে তিনি এই জুহায়ের তিনি এহরামের কাপড় পরিধান করলেন। এহরামের কাপড় পরিধান করার পরে তিনি মক্কাতুল মুকাররমার কাবা শরীফের পাশে আবু জেহেল সহ অন্যান্য লিডাররা সেখানে উপস্থিত ছিল। তাদেরকে যে প্রশ্ন করলেন যে আবু জেহেল, দেখো তোমরা উদারপূর্ণ করে খাচ্ছ, পেট ভরে খাচ্ছ তোমরা, আর ভালো ভালো কাপড় পরিধান করছ, মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছ, আর বনি আব্দুল মান্নাফ আর বনি আব্দুল মুত্তালিব তাদের কি দুরবস্থা? তখন সে বলতেছে যে তোমরা ভুল পথে আছো। সে বলতেছে আমরা ভুলের পথে নাই, তুমি ভুলের উপর আছো। এইবার একে একে যখন নাকি প্রত্যেকেই এই পাঁচজন আবু জেহেলের কথার উত্তর দিতে লাগল, তখন আবু জেহেল বলে বুঝতে পারছি তোমরা এই পাঁচজন মিলে কোথাও আগে কোনো বৈঠক করে আসছো, এক হয়েছে তোমরা। তখন বলল যে হ্যাঁ। সেদিন আবার মসজিদে হারামে আবু তালেব তিনিও উপস্থিত হয়েছেন। তিনি উপস্থিত হয়েছেন এক মহান বাণী নিয়ে। তিনি যে বললেন যে দেখো, আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হল আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন এক সংবাদ দিয়ে। সেই সংবাদটা কি? যে আমার ভাতিজার কাছে নাকি ওহি আসছে, আল্লাহ পাক আকাশ থেকে দূত পাঠিয়ে তাকে সংবাদ দিয়েছেন যে এই চুক্তির, এই চুক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে এক ধরনের পোকা পাঠিয়েছেন, এক আকাশ থেকে না এক ধরনের পোকা পাঠিয়েছেন। সেই পোকাগুলো যে শুধুমাত্র এই চুক্তিপত্রে যেখানে আল্লাহর নাম লেখা আছে সেই জায়গা ব্যতিরেকে অন্যায় এবং অত্যাচারমূলক যে সমস্ত শর্ত জুড়ে দেওয়া হয়েছে সেগুলো সব খেয়ে ফেলেছে, সেই শর্তগুলো একটাও নাই। যদি আমার ভাতিজার, আমি পরীক্ষা করতে আসছি, তার পক্ষ থেকে তোমাদেরকে সংবাদ দেওয়ার জন্য আসছি, চুক্তিপত্র খেয়ে ফেলেছে, যদি আমার ভাতিজার এ কথা যদি মিথ্যে বলে প্রমাণিত হয়, তাহলে আমার ভাতিজাকে তোমাদের সামনে আমি ছেড়ে দিব। তোমাদের মাঝে আর তার মাঝে যে শত্রুতা সৃষ্টি হয়েছে, আমি তো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি, আমি তার হেফাজতের দায়িত্ব নিয়েছি, সংরক্ষণ করছি তাকে, আমি তোমাদের মাঝ থেকে সরে যাব, এরপরে তোমাদের যা ইচ্ছে খুশি তাই করো তার সঙ্গে। আর যদি তার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে এই অত্যাচারমূলক নিপীড়নমূলক এই চুক্তির দুই পয়সার কোনো দাম নাই, এই চুক্তির কোনো দাম নাই। তখন এই চুক্তি কাবা শরীফের গেটে চুক্তিপত্রটা হলো লেখা ছিল, এই চুক্তিপত্রটা নামিয়ে আনা হলো, নামিয়ে আনা যখন দেখে যে পোকা খেয়ে একদম নাস্তনাবুদ করে দিয়েছে, পুরা চুক্তিনামার ভিতরে শুধুমাত্র আল্লাহর নাম যেখানে আছে সেইটুকু বাকি আছে আর একটুকু বাকি নাই। আবু জেহেল সহ মক্কার মুশরিকরা যখন এই ঘটনা সচক্ষে দেখল, এরপরেও তাদের ভাগ্যে ইমান নেই, কপালে ইমান নেই, এই জন্য তারা এত কিছু দেখা সত্ত্বেও ইমান গ্রহণ করতে পারল না, কিন্তু এই চুক্তির মেয়াদ নিঃশেষ হয়ে গেল, এই চুক্তি ইনভ্যালিড হয়ে গেল। তখন এই তিন বৎসর অবরোধের ভিতর থেকে নবী আলাইহিসসালাম সহ এই দুই গোত্রের মানুষেরা, নারী পুরুষেরা মুক্ত বাতাসে স্বাধীন হয়ে তারা আবার গর্তের থেকে বের, গিরিপথ থেকে বের হয়ে এলেন। ইতিহাসের পাতায় এই নিপীড়নমূলক এই কর্মকাণ্ডকেই বলা হয় হল শিয়াবে আবি তালেব। এর কিছুদিন পরে এখন তারা আবার নবী আলাইহিসসালামের কাছে এইবার নত জানু হয়ে এল। নবী আলাইহিসসালামকে এসে তারা প্রস্তাব দিল, সরি আবু তালেবের কাছে এল, এসে বলতেছেন আবু তালেব ওই শিয়াবে আবু তালেবে থাকতেই দুর্বল হয়ে গেছেন, খাওয়া নাই, পড়া নাই, বুড়া মানুষ, চিকিৎসা নাই, এবং একটা বড় চিন্তার মাঝে তার শরীর আস্তে আস্তে দুর্বল হতে লাগল। তখন মক্কার মুশরিকরা বিরাট সংকটে পড়ে গেল, তারা বলল মুহাম্মদ সম্পর্কে যদি কোনো সিদ্ধান্ত তোমরা নিতে চাও আবু তালেব বেঁচে থাকতেই নাও, নইলে তোমাদের ঘরে এক বিরাট বদনাম আসবে, যে আবু তালেব বেঁচে থাকা সত্ত্বে তার ভাতিজার কোনো ক্ষতি করতে পারে নাই, আবু তালেব যখন নাকি মারা গেছে তখনই তারা প্রতিশোধ গ্রহণ করেছে, বিরাট বদনামের ভাগী হবা তোমরা। এই জন্য তারা আবু তালেবের কাছে এসে প্রস্তাব দিল যে আবু তালেব তোমার ভাতিজাকে শুধু একটা কথা বলো, যে তার এবাদত বন্দেগি যেভাবে তার করতে ইচ্ছা করে করুক, আমরা বাধা প্রদান করব না, কিন্তু সে যেন আমাদের মূর্তিগুলার কুৎসা রটনা না করে, গালমন্দ না করে। নবী আলাইহিসসালামকে তখন আবু তালেব মৃত্যুসজ্জায় ডেকে পাঠালেন, হুজুর গেলেন, যে বললেন যে দেখো তারা আমাকে একটা অঙ্গীকার দিবে, কিন্তু কন্ডিশন দিয়েছে তুমিও একটা অঙ্গীকার দিতে হবে। সে অঙ্গীকারটা কি? তুমি তাদের দেবদেবী গালমন্দ করবে না। তখন নবী আলাইহিসসালাম এই প্রতিনিধি দলকে সম্বোধন করে বললেন, আরআইতুম ইন উতীতুকুম কালিমাতান তাকাল্লামতুম বিহা মাল্লাকতুম বিহাল আরব ওয়াদানাত লাকুম বিহিমুল আযম। আমি যদি এমন একটি প্রস্তাব আপনাদের সামনে উপস্থিত করি, প্রস্তাব পেশ করি, যা মেনে নিলে আপনারা আরবের সম্রাট জাতিতে পরিণত হয়ে যেতে পারবেন, আর অনারব যারা আছে তারাও আপনাদের বশ্যতা স্বীকার করবেন। তখন মক্কার মুশরিকরা বলল যে এটা তো একটা সম্মানের প্রস্তাব, বলো তুমি সেই প্রস্তাবটা কি? তখন তারা নবী আলাইহিসসালাম বললেন, শুধুমাত্র একটি কথাতে তোমরা যদি বিশ্বাসী হয়ে যাও, আল্লাহর কসম করে বলি তোমরা এই আরবদের রাজা বনে যেতে পারবা। সেই কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া যার উপাসনা করুন সেগুলোকে আপনারা ছেড়ে দিন। এই একটা কথার উপরে যদি আপনারা আমল করুন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই জাতির বাদশা বানা দিবেন। তখন তারা অট্টহাসিতে ফেটে পড়ল, একজন আরেকজনের হাতে হাতে তালি মারতে লাগল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অশোভনীয় আচরণকে লক্ষ্য করে পবিত্র কোরআনের সূরাতুস সাদের প্রথম দিকের আয়াতগুলো নাজিল করলেন, সাদাল কুরআনি যিকরি বালিল্লাযীনা কাফারু ফী ইজ্জাতিন ওয়া শিকাক কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কর্নিন ফানাদাউ ওয়া লা তাহিনা মানাস। এই আয়াতগুলো নাজিল হলো। এইভাবে দশম বৎসরে নবী আলাইহিসসালাম তার দাওয়াতের মিশনকে আরো বাড়িয়ে দিলেন। এই দশম বৎসরেই এই গিরি সংকটের অভ্যন্তরীণ অবস্থার মাত্র ছয় মাস পরে, অর্থাৎ নবুয়তের দশম বৎসরের রজব মাসে আবু তালেব এই দুনিয়া নশ্বর পৃথিবী ছেড়ে তিনি এন্তেকাল করে আল্লাহর সান্নিধ্যে তিনি চিরতরে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই জন্য আবু তালেবের এন্তেকালের সময় নবী আলাইহিসসালাম আপ্রাণ চেষ্টা করেছেন, তিনি প্রস্তাব দিয়েছেন, আই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, আপনি শুধুমাত্র একবার মৃত্যুর আগের লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি পাঠ করে যান, যাতে আমি বিচার দিবসে প্রমাণ হিসাবে আল্লাহর সমীপে আমি যেন পেশ করতে পারি। সেকেন্ডে সেকেন্ডে কল দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমি বলতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বলতে পারেন, কিন্তু দুর্ভাগ্য সেখানে আবু জেহেল উপস্থিত ছিল, আরো অন্যান্য কাফেররা সেখানে উপস্থিত ছিল। তারা আবু তালেবকে বলতে লাগলো যে মৃত্যুর আগ দিয়ে তুমি বাপদাদার ধর্ম পরিবর্তন করে তুমি মুহাম্মাদের ধর্মে বিশ্বাসী হয়ে মরতে চাও। এ কথা যখন বলা হল তখন তিনি তার মাইন্ডটাকে পরিবর্তন করলেন, মাইন্ডটাকে পরিবর্তন করলেন, আর ইসলাম ছাড়াই তিনি দুনিয়ার থেকে চলে গেলেন। যিনি সবচাইতে বেশি হুজুরের সহযোগিতা করলেন তিনি ইমান নিয়ে যেতে পারলেন না। হুজুর ওয়াদা করলেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু, যতদিন পর্যন্ত আমার প্রতি নিষেধাজ্ঞা না আসে হে চাচা আপনার মাগফিরাত কামনা করতে থাকব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে তাওবার 113 নম্বর আয়াত নাজিল করলেন, মা কানা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী এবং মুমিনদের জন্য শোভনীয় নয় যে মুশরিকদের জন্য ইন্তেকালের পরেও মাগফিরাতের দোয়া করবে, যদিও তারা নাকি নিকটতম আত্মীয় হোক। একথা প্রকাশ পাওয়ার পরে যে তারা চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। এ আয়াত নাজিল হওয়ার পরে নবী আলাইহিসসালাম এই দোয়া বন্ধ করে দিলেন। এরপরে একই বৎসরে, নবুয়তের দশম বৎসরে, চাচা ইন্তেকাল করলেন রজব মাসে, আর রমাদান মাসে নবী আলাইহিসসালামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নাকি ঘরের ভিতরে ইন্টারনালভাবে নবী আলাইহিসসালামকে সার্বিকভাবে সর্বক্ষণিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, ২৫টি বৎসর নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন হুজুরের জন্য, সেই স্ত্রীও চলে গেলেন। সেই জন্য হুজুর সেই বৎসরের নাম দিলেন আমুল হুজুন, অর্থাৎ হল দুঃখ দুর্দশা বেদনার বৎসর। একজন হলেন বহিরাগতভাবে তাকে হেফাজত করতেন, তিনিও এন্তেকাল করলেন, দুনিয়া ছেড়ে গেলেন। একই বৎসরে রজব আর রমাদান, কদিনের ব্যবধান, মাত্র দুই মাসের ব্যবধান। আরেকজন ইন্টারনাল ভাবে নবী আলাইহিসসালামকে, যিনি সার্বিক সাহায্য সহযোগিতা করতেন, হুজুরের সাহস, হুজুরকে সাহস যোগাতেন, হুজুরকে উৎসাহ দিতেন, তিনিও দুনিয়ার থেকে চলে গেলেন। হুজুর নবী আলাইহিসসালাম হযরত খাদিজা সম্পর্কে বলেছেন, আমানাত বি হাইনা কাফারা বিহিন্না, যখন মক্কার মানুষরা আমাকে অবিশ্বাস করেছে সেই সময় তিনি আমার উপর ঈমান এনেছেন, ওয়াসাদাকাতনি হাইনা কাযাবানি আন্না, যখন মানুষরা আমাকে মিথ্যেবাদী বলেছে তখন তিনি আমাকে বিশ্বাস করেছেন, ওয়াশরাকাতনি ফি মালিহা হাইনা হাররামানি আন্না, যখন মানুষ আমাকে মাহরুম করেছে তখন তার সম্পদ আমার চরণে বিলিয়ে দিয়েছেন, ওয়ারাসাকানি আল্লাহু ওয়ালাদাহা ওয়া হাররামা ওয়ালাদা গায়রিহা, আর আল্লাহ পাক তার মাধ্যমে আমাকে সন্তান নামক রিজিক দান করেছেন, আর অন্য স্ত্রীর গর্ভে আমার কোন সন্তান হয়নি। ইনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন। এই দশম নবুয়তের দশম বৎসরে ওনারা দুজনেই ইন্তেকাল করলেন। ইনশাআল্লাহ এরপরে ঘটনা আমরা আগামীকাল থেকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সীরাতে রসুলের আলোচনার থেকে, রসুলের ভালোবাসা মহাব্বত, রসুলের আদর্শকে জীবনে বাস্তবায়ন করার জন্য উৎসাহ উদ্দীপনা আগ্রহকে যেন বৃদ্ধি করে দেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিস্টার জুবাইদা, তিনি হলেন অসুস্থ, হসপিটালে আছেন, করোনা হয়েছে, তিনি আমাদের আসহাবে বদরের মেম্বারও, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন, তুমি আমাদের এই মাহফিলকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও। ইয়া আল্লাহ, তুমি রসুলের মহাব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি ইয়া আল্লাহ দিয়ে আমাদের অন্তরকে ভরপুর করে দিও। ইলাহাল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজাব মাফ করে দিও, যারা জীবিত আছেন তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো, যারা অসুস্থ তাদেরকে সিহাতে কামেলা দিও। আল্লাহ, তুমি আল্লাহ ভুবনে যে বোন অসুস্থ, রব্বুল আলামিন তুমি জানো আল্লাহ কত ভালো মানুষ, ইলাহাল আলামিন তুমি তাকে হায়াতে তাইয়েবা দান করো। আল্লাহ, দারু শেফা থেকে শেফা দিয়ে দিও, জলদি জলদি আল্লাহ তুমি তাকে শেফা দিয়ে বাড়ি ঘরে ফিরিয়ে আশার তৌফিক দান করো। রব্বুল আলামিন, কোনো গুনার কারণে হয়ে থাকলে গুনাকে মাফ করে দিও। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়াসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।